বলেছেন জগতে যত রকম ধর্মের কথা বলা আছে, যত রকমের কথাগুলো ভাগবত সবই বলে রেখেছে। ভাগবতের যে বিচারের কথা তার ভিতরে যত লোকের যত রকম ধর্মের মতবাদ সব ঘুরেছি নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যাপারটা সেখানে বলছেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ভাগবত সব ঘুরিয়ে ফিরিয়ে সব মতবাদটা খণ্ডন করে রেখেছে। উদাহরণ দিয়ে বুঝানো যায় কিরূপ কথা, অজ্ঞান তমের নাম কহিয়ে কইত, ধর্ম অর্থ কামবাঞ্ছা আদি এইস। আমরা কিন্তু এইটি নিয়ে ভয়ানক আলোচনা করি আজকাল। দুনিয়ার লোক এইটুকু বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে বলছে চারটে পুরুষার্থ। কিন্তু পঞ্চম পুরুষার্থ যে ভগবত প্রেম প্রীতি, এই কথা বোধ হয় আমাদের কানে ঢোকেনি, আমরা শুনিনি কোনো। সুতরাং ধর্মাত্মকাম্যক্ষ ধর্মাত্মকাম্যক্ষ এইটাই মুখস্ত সবসময়। ছাত্র কি বলছেন, অজ্ঞান কামের নাম কহিয়ে কৈতব, ধর্মার্থ কামবাঞ্ছা আদি এইসব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ভয়ঙ্কর কথা কৈতব মানে কপটতা। সব থেকে শ্রেষ্ঠ কপটতা কি, যারা মুক্তি চাচ্ছেন। কিন্তু ভয়ঙ্কর কথা, মুক্তি চাওয়াটা খারাপ জিনিস নেই। হ্যাঁ, যারা মুক্তি চাইছেন তাদের ভিতরে আলজেরিয়ার মোটিভ আছে, শয়তানি বুদ্ধি আছে। কিরকম শয়তানি বুদ্ধি, তারা সবাই ভগবান নিচে যেতে চাচ্ছেন। বলে এইরকম নাকি বুদ্ধি, বলে হ্যাঁ সবাই ভগবানের সঙ্গে মিশে যেতে চাচ্ছেন। কেউ কেউ ভগবান হয়ে যেতে চাচ্ছেন, বলে যেতে চাচ্ছেন। কেউ কেউ ভগবানের সিংহাসন দখল করতে চাচ্ছেন। বলে এইসব চিন্তা আছে নাকি, বলে হ্যাঁ যারা মুক্তি চাবি তাদের ভিতরে এইসব চিন্তা বিলুপ্ত আছে। সেই নিয়ে তো আলোচনা, ধর্ম প্রজ্ঞিত করিতে অবস্ত্র পরম নির্মাণ শতাং। ভাগবতের ভিতরে বলছেন প্রথমের দিকে ভাগবত ধর্ম কি কথা বলেছেন, ভাগবত কি কথা প্রচার করলেন, তা বলছেন প্রজ্ঞিত করিতে অবস্থ, যার ভিতরে কপটতা লেশ মাত্র নাই। এবং এই ভাগবত ধর্ম কি, কাদের জন্য, নির্মত্তর যারা তাদেরই ধর্ম, আশ্রয়নীয় ধর্ম বলছেন। তো কপটতা শ্রেষ্ঠ কপটতা কি, না যারা মুক্তি চাইছেন। মুক্তি চাওয়ার ভিতরে দুষ্টমি কি আছে, না আমি ভগবানের সঙ্গে মিশে যাবো, ভগবান হয়ে যাব, ভগবানের সিংহাসন দখল করব, এই জাতীয় যে চিন্তা, এটা হল রাজদ্রোহিতা। ভগবান বলছেন এটা রাজদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, অনার্কিজম। অনার্কিস্টে কি সাজা হয় সকলেরই জানা আছে আপনাদের। অধিকাংশ ক্ষেত্রে ইন্টারনেট হয়ে থাকতে হয়, নজরবন্দি হয়ে। তার অবশ্য সময়সীমা আছে, চেয়ারটা লার্জার চেয়ার আছে, সেইটার চেয়ার আছে, সব কিছুই আছে। কিন্তু যারা আমরা অ্যানার্কিস্ট তাদের ওইটাই হল সাজা। আর যারা ভগবানের সঙ্গে মিশে যেতে চাচ্ছি বা ভগবান হয়ে যেতে চাচ্ছি তাদের পানিশমেন্টের ব্যবস্থা তো ওই হয়ে আছে শাস্ত্রে। চিন্তা করতে হবে তাহলে আমরা কিরকম মুক্তি চাই। আমরা ভগবানের সেবা করতে চাই, না ভগবানকে ভোগ করতে চাই? যদি ভগবানকে সেবা করতে চাই তাহলে ভগবানের ভক্তি লাভ, ঠিক আছে। আর যদি ভগবানকে দিয়ে খাটিয়ে নিতে চাই, ভগবান তুমি অতদিনে খাটো, পরিশ্রম করো, তাহলে তো আলজেরিয়ার মোটি প্রমাণিত হল। বহু রকমের লোক তো আমরা বসে আছি ভগবানের নাম করে, একশ্রেণী আছেন ভগবানের সেবা করে ধন্য হতে চান, আর একজন শ্রেণী আছেন তারা ভগবানকে খাটিয়ে নিতে চান। রাজনৈতিক ক্ষেত্রে বহু রকমের স্লোগান আছে, পারমার্থিক ক্ষেত্রেও অনেক স্লোগান আছে শুনতে পাওয়া যাচ্ছে আজকাল। কিরকম স্লোগান? গড গিভাস আওয়ার ডেলিভারেট, গড গিভাস আওয়ার ডেলিভারেট। আমাদের দৈনন্দিন রুজি রোজগারটা দাও ভগবান। বলে কেন তুমি বারবার বলছো এটা? না, যদি তুমি ওটা দাও তাহলে তোমাকে ভগবান বলে মানব। কিরকম কথাটা? ভগবানকে বলছি আমরা, হে ভগবান বেলায় বেরাম, তুমি আমাদের পাইয়ে দাও রুজি রোজগার, আর যদি তুমি আমাদের কিছু দাও তাহলে তার বিনিময়ে তোমাকে আমরা গার্জিয়ান বলে মেনে নিতে পারি। এবার কিরকম ধরনের গার্জিয়ানকে মেনে নাও? যারা অভিভাবক অভিভাবিকা সতচিত্তভাবে তুলে তারা গার্জিয়ান, পুত্র কন্যাগণের সন্তানগণের কল্যাণ চিন্তা করা নিশ্চয়ই করছেন করবেন এই প্রতিজ্ঞা নিয়েছেন বলেই তারা গার্জিয়ান অভিভাবক অভিভাবিকা। কিন্তু কোন ছেলে মেয়ে যদি বলে হে পিতা মাতা আপনাদের আমি পিতা মাতা বলে মানব, যদি আপনারা আমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব গ্রহণ করেন, কথাটা কিরকম হয়? কোন পিতা মাতা অভিভাবক অভিভাবিকে সন্তুষ্ট হবেন এই কথায়? নিশ্চয়ই নয়। তদ্রুপ স্নেহময় প্রেমময় ভগবান ভক্তবৎসল ভগবান, তাকে যদি আমরা বলি তুমি আমাদের রুজি রোজগার জোগাড় করিয়ে দাও পাইয়ে দাও তাহলে তোমাকে ভগবান বলে মানতে হবে। এটা কি জাতীয় শ্রদ্ধা ভক্তি? ভগবান বলছেন এটাকে শ্রদ্ধা ভক্তি বলে না। তোমরা আমাকে খাটিয়ে নিতে চাচ্ছ, তাই বলছিলাম আমরা ভগবানকে খাটিয়ে নেব না ভগবান ভগবানের সেবা করব, ভগবানের সেবা করে ধন্য হব। শাস্ত্রে এসব জিনিসগুলো সুন্দরভাবে বুঝানো হয়েছে, আমরা ভগবানের সেবা করেই ধন্য হব, এইটাই হলো আমাদের জীবন, সেটা বুঝানো হয়েছে। তাই ধর্ম বলতে দেহ ধর্ম নয়, মনোধর্ম নয়, ধর্ম বলতে আত্মধর্মের কথা বলা হয়েছে গীতা ভাগবতে, বেদে বেদান্ত পরিষদে ওই আত্মধর্মের কথাই ব্যাখ্যা করা হয়েছে। সেই ধর্মকেই বলছেন ইউনিভার্সাল ট্রুথ, সেই ধর্মকেই বলছেন অ্যাক্টিভেটিক ট্রুথ, সেই ধর্মের কথাই শাস্ত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়। সেই ধর্মই হল সার্বজনীন ধর্ম, সেটা কোন ব্যক্তি বিশেষের কথা নয়, প্রতিটি জীবাত্মার স্বরূপের ধর্ম হল আত্মধর্ম। তার অপর নাম, তার অপর নাম সনাতন ধর্ম, তার অপর নাম ভাগবত ধর্ম, তার অপর নাম নিত্য ধর্ম, এসব শব্দকে ব্যাখ্যা করা হয়। সেই সনাতন ধর্মের কথাই আমাদের আলোচ্য বিষয়। সেই ধর্ম কোন পার্থিব জগতের কোন দগমা নয়, পার্থিব জগতের কোন কালক্রেজ নয়, সেই সনাতন ধর্ম সার্বজনীন সার্বকালিক ধর্ম জীবাত্মা, এটা বুঝানো হয়। কর্ম জ্ঞান যোগ তপস্যা ইত্যাদি নিয়ে আজকাল সমাজে বহু কথা আলোচনা হচ্ছে, কোন কর্ম করব, কিরূপ জ্ঞানানুশীলন করব, কোন যোগ আচরণ করব, এসব নিয়ে আজও মতকে বহু গণ্ডগোল, বুঝতে পারি না কি। কিন্তু শাস্ত্র তো সব বিচারগুলো দিয়ে দিয়েছেন, আমরা কোন কর্ম আচরণ করব? শাস্ত্র বললেন যে কর্ম অনুশীলন করলে, আচরণ করলে, অভ্যাস করলে ভগবান সন্তুষ্ট হন, সেই কর্ম আচরণ করতে হবে। সেই কর্ম কি? গীতার মধ্যে পরিষ্কার ভাবেই তো বলা আছে, যোগ্যার্থাৎ কর্মণা অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। ভগবানের প্রতি কামনা যে কর্মাচরণ, তুমি সেই কর্ম করো, সেই কৌন্ত তুমি সেই কর্মাচরণ করো, সেটাই লোক ভগবানের প্রতি কামনা। কোন কোন কর্ম করলে ভগবান সন্তুষ্ট হবেন, খুশি হবেন, শাস্ত্রে যেগুলো চার্ট দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, সেই অনুসারে কর্ম। আমার খেয়াল খুশি মতো কর্ম না, শাস্ত্রের ভালো মন্দ বিচারটা যখন আমি বুঝতে না পারব তখন শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। শাস্ত্রের শরণাপন্ন হওয়া মানে শাস্ত্রের বিচার, শাস্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করা, শাস্ত্রের জাজমেন্ট রায় মেনে নিতে হবে। এই প্রত্যেক প্রসিডিওর শিক্ষা দিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে দিয়ে। অর্জুনকে বললেন, অর্জুন তুমি যখন ফটফট বিচার যখন করতে পারছো না ভালো মন্দ, তখন তুমি শাস্ত্রের বিচার নাও। তসমাৎ শাস্ত্রম প্রমাণমতে কার্যাকার্যবস্থিত, শাস্ত্রের বিচার তুমি মেনে নাও, ওর ভিতরে তোমার সব প্রশ্নের উত্তর আছে, সব সংসারের মীমাংসা আছে। আবার বলছেন কি, শাস্ত্র বিধি উৎপৃজ্য বর্ততে কামচারত নিদ্ধিম অবাপনতি ন সুখম ন পরাঙ্গতি। যিনি এই শাস্ত্র বিচার, শাস্ত্রের বিচার জাজবেন তিনি মেনে নিচ্ছেন না, শাস্ত্রবিধিকে তিনি উল্লঙ্ঘন করছেন, যিনি নিজের খেয়াল খুশি মতো কোন বিধি ব্যবস্থা দিচ্ছেন, নিদ্ধিম অবাপনতি তার সাধনায় সিদ্ধি লাভ সম্ভবপর না, ন সুখম ন পরাঙ্গতি তার ইহ জগতের সুখ শান্তি নাই, আর পারলৌকিক সুখ সুখ শান্তিও তার পক্ষে দূর করা। কথাটা বলছেন কি, শাস্ত্রের যে বিচার যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত সেইটাই আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ভাগবত বলছেন, সকল দুঃসঙ্গ নমস্ত্রিত্য সত্যি সজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গ পরিত্যাগ করো, সাধু সঙ্গ গ্রহণ করো। এখন দুঃসঙ্গ কাকে বলে আমার যদি জানা না থাকে তাহলে আমি দুঃসঙ্গ কি করে বর্জন করবো, আবার সাধু সঙ্গ কাকে বলে এটাও যদি আমি না বুঝি না জানি তাহলে কি করে গ্রহণ করবো। শাস্ত্র তাই বললেন, আগে ওটা জেনে নাও, বুঝে নাও, তারপরে ত্যাগ এবং গ্রহণ। ঠিক সব কথাটা তো এরকমই বলে বলা আছে, আমাকে তো আমি শিখতে হবে, বুঝতে হবে, তবে তো ত্যাগ এবং গ্রহণ। আমরা শিখলাম না, শিখবই না, কিছু প্রতিজ্ঞা করে বসে আছি শিখব না, কে আমাদের শিখাবে? আমার শক্তি রাজার দুই ছেলে তারা প্রতিজ্ঞা করল আমরা শত কি আর শিখব না। রাজার ছেলে, রাজা অত্যন্ত দুঃখিত হচ্ছেন, আমার ছেলে এরা রাজ সিংহাসনের অধিকারী, এরা বলছে আমরা কত কি আর বসতে শিখব না। ভয়ানক দুঃখের কথা, শিখাতে পারছেন না। রাজা বললেন, রাজ্যের অর্ধেক দেব, বিষ্ণু সমস্কর্মা ব্রাহ্মণ এসে হাজির হলেন, আমাকে রাজ্যের অর্ধেক ভাগ দেবেন তো আমি শিখাবো। সেই ছেলে দুটোকে নিয়ে কলেপিঠে করে মানুষ করতে লাগলেন। রাজবাড়ি করিবর্গার ঘর শুয়ে আছে দুই ছেলে দুদিকে, বড় ছেলেটাকে বলতে নেই কটা করি আছে গুণত, এক দুই তিন চার করে গুণতে আরম্ভ করেছে যখন, তখন ছোট ভাইটা বর্গার মুখ চেপে ধরেছে। কি হল, তুই ওরকম করছিস কেন? আরে আমরা সত্যি শিখবো না প্রতিজ্ঞা করেছি, আর পণ্ডিত মশাই দেখছি কৌশল করে শিখিয়ে দিচ্ছে, খবরদার বলবি না, তুই যা বলেছিস বলেছিস, এক দুই তিন চার আর বলবি না। আমাদের সকলেরই আজ এই অবস্থা হয়েছে, কে শিখাবে আগে ঋতু আদর্শ, না শাস্ত্র আলোচনা করে আমরা শিখব, না কারো কাছ থেকে শিখব, কে শিখাবে? আমাদের প্রতিজ্ঞা তো আমরা শিখব না, আমাদের শিখাইছে, মুশকিল তো হয়ে গেছে এখানে। আমি যতটুকু শিখেছি, যতটুকু শুনেছি, সেই ব্যাঙের আদলে নিয়ে বসে আছি, ব্যাঙের আগেই সর্বোচ্চ। সবার যা আমার থেকে হয়ে গেছে সব হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। আপনি এবার আমাকে কি বলবেন, কি শিখাবেন? তা সব জনতা লোক যারা, তাদের আবার কে কি বলবে, কে কি শিখাবে? যদি কেউ বলেন না না আমার শিক্ষা ঠিক হয়নি, আমার এখনো শিক্ষা এখন করুন আছে, কিছুই শিক্ষা হয়নি, তার কাছে কিছু আলোচনা করা যেতে পারে, তার কাছে কিছু বলার ক্ষেত্র আছে। যারা সবই জেনে বুঝে বসে আছেন তাদের কাছে বলবার তো কিছু নাই, কোনো বক্তব্য রাখবার কোনো প্রয়োজন। কথাটা তো এই পাশ্চাত্য মনীষী সব বহু উদাহরণ রয়েছে বিভিন্ন গ্রন্থাদিতে, আমাদের পারমার্থিক ক্ষেত্রেও রয়েছে, লৌকিক ব্যবহারিক জগতেও রয়েছে। যিনি কিছু শিখেছেন জেনেছেন তার লক্ষণ কি, সেখানে কোনো দাম্ভিকতা নাই, সেখানে কোনো অহংকার নাই, সেখানে কোনো মানবিমান নাই। শেখার লক্ষণের মধ্যে রয়েছে এটা। পাশ্চাত্য মনীষী যিনি সেন্টার অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন, তিনি বলছেন আমি জ্ঞান সমুদ্রের তীরে উপলখণ্ডে সকল সংগ্রহ করছি, কলকাতা তো কোনো অভিমান অহংকার নেই। তিনি নিঃসন্দেহে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন, একটা মৌলিক জিনিস কিছু, কিন্তু কলকাতা তো কোনো অহংকার প্রকাশ পাচ্ছে না। বাচ্চা শিশু যেমন করে আমিও ওইরকমই করি, নিরহংকার নিরভিমান ভাব। সুতরাং সর্বজ্ঞ ভগবান তিনিও নিরভিমান, তার একান্ত ভক্তগণ যারা রিয়েলাইজ হই যারা, অর্থাৎ যাদের বলা হবে নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা, তাদের ভিতরে অভিমান অহংকার না, নিরভিমান নিরহংকার। সেই কথাই শাস্ত্রে বুঝানো হয়েছে। আমরা সনাতন ধর্ম জানব শিখব বুঝব নিশ্চিত, কিন্তু যেভাবে বুঝতে হবে ঠিক সেই প্রসেস এবং প্রসিডিওর অ্যাডাপ্ট করে আমাদের চলতে হবে, তাহলে আমরা শিখতে পারি জানতে পারি। এই হল প্রথম কথা। আপনারা সবাই ভাবছেন বোধ হয় যে এতক্ষণ তো বই তো খুললেন না, শুধু তো বক্তৃতা করে যাচ্ছেন, কিন্তু আমি যা বলে যাচ্ছি এ সবই দেহের উপনিষদ গীতা ভাগবতের কথাই বলে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি বিচারের কথা। তা কর্মজ্ঞান যোগাদির কথা যে কথা আলোচনা আরম্ভ করেছিলাম সেটা সম্বন্ধে এই ভাগবতের মধ্যে পরিষ্কারভাবে সব কিছু বলা আছে, তথাপি আমি সামান্য একটু আলোচনা করে এটা আরম্ভ করছি। বিষয়বস্তু হচ্ছে অনেকে বলছেন কর্ম করো কর্ম করো কর্ম করো ভাই, এখন এই যে কর্ম সে কর্মটা কি, কি কর্ম করব আমরা, সেইটাই হল প্রশ্ন। শাস্ত্র উত্তর দিচ্ছেন যে কর্মে ভগবান প্রীত হন সন্তুষ্ট হন খুশি হন সেই কর্মগুলোর কথা ভগবান নিজেই শাস্ত্রে বলে রেখেছেন, এই কাজগুলো করলে আমি খুশি হব আমি সন্তুষ্ট হব। সেই সেই কাজগুলো করতে হবে ঈশ্বরের প্রত্যার্থে ভগবত প্রত্যার্থে, সেই কর্মাচরণ করতে হবে কর্মানুশীলন করতে হবে। জ্ঞানানুশীলন যারা জ্ঞানী, প্রত্যেকটা শব্দের মধ্যে দুটো দুটো ভাগ আছে, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড। কর্মাচরণ যারা করছেন ভগবত প্রতিকামনা বাদ দিয়ে যারা কর্মাচরণ করছেন তাদের কর্মাচরণ হচ্ছে সুস্থ বা বাস্তব হচ্ছেন। জ্ঞানানুশীলন যারা করছেন তাদেরও দুটো ভাব, আমি ভগবানকে জানতে চাই বুঝতে চাই একটা ভাব, আর একজন জ্ঞানানুশীলন করছেন তিনি বলছেন ভগবান ভগবান নাই। যদি তিনি আছেন মানতে পারি তাহলে তিনি নিরাকার, তাহলে তিনি নির্বিশেষ, তাহলে তিনি নির্গুণ, তাহলে তিনি নিঃশক্তি, তিনি এইসব কথাগুলো বলতে চাই। নিঃশক্তি অনন্ত শক্তিমান ভগবান, বলছি আমরা তিনি নিশ্চয়ই সেই সর্বময় ভগবানের অবমান আমরা যাকে বলছেন শাস্ত্রে কঠোর বৈশ্ব রসম দেবায়ামল অর্ধানন্দী ভবতি কেবান্না কান্না যদেশ আকাশ আনন্দ নাশ্চাত মানুষ বেঁচে থাকতে চায় কেন প্রশ্ন করা হয়েছে তার উত্তরটা দিয়ে দিতে ভগবান প্রেমময় তার জন্য তুমি অমৃত হয় অমৃত স্বরূপ সেই জন্য তার জন্যই আমিও সেই পরমাত্মার অংশ জীবাত্মা আমার স্বরূপ সেই জন্যই আমি বেঁচে থাকতে চাই মানুষ মরতে চায় না কেন যেহেতু জীবাত্মা অমর অজর অমর সেই জন্যই আমাদের মৃত্যু করা ইচ্ছা যদি কেউ কখনো বলছি হ্যাঁ আমি মরব জগতে যে দুঃখ ক্লে সেইটা দেখতে তিনি এই কথা বলতে যাচ্ছেন বাস্তবে কিন্তু তার মৃত্যুর কোন ইচ্ছা নেই কবির কথা অনেক জায়গায় অনেক কিছু বলা আছে মরণে শুধু মর কাম কাম ভগবান তলা বাড়ি মরে অভাবে জমি ভয় করে এই মাত্র ভিক্ষা দাও হই আজ যেন একেবারে মরি বহু কথাই বলা আছে সপক্ষে বিপক্ষে কিন্তু সব কথারই একটা তাৎপর্য আছে মরতে আমরা চাই না মরিতে চাই না আমরা এই সুন্দর ভুবন মরণে কুটুমর কেন সমান কেন মরতে চাই না যেহেতু জীবাত্মা অজর তার যেন অর্থ নয় না যায় মৃয়তে বা কদাচিন নাম হুত্বা বঞ্চালা না ভূয় অজন্তম পুরানো নান্নতে অন্নমানে শরীরে সেই জন্য আমরা মরতে চাই সে মনে করছে আমি মুক্ত হয়ে গেছি কিন্তু যখনই সে ভগবানকে অবহেলা করছে তখনই তার সব সিস্টেম সেই বন্ধ হয়ে গেছে সে যখনই ভক্তিকে বাদ দিচ্ছে আমি কর্মস্তরের সব কিছু পেয়ে যাব কিন্তু ভগবানের প্রতিকামনা বাদ দিচ্ছে ভক্তিকে বাদ দিচ্ছে তখনই তার কর্ম নিষ্ফল একজন যোগী সেই যোগ সাধনার দ্বারা সব কিছু কন্ট্রোল করতে চাইছেন আর যোগী যোগ তো অনেক রকম আছে প্রত্যেকটি শিক্ষকের গায়ে যোগ শব্দ লাগানো আছে কর্মযোগ জ্ঞানযোগ যোগযোগ শব্দগুলো লাগানো আছে তথাপি যোগ শব্দের একটা পৃথক অর্থ যোগযুক্ত হওয়া হরযোগ আর রাজযোগ দুটো জিনিস হরযোগী যখন যদি রাজযোগকে বাদ দিয়ে দেন ভক্তিযোগকে বাদ দিয়ে দেন তাহলে আর ঈশ্বরের প্রতিকামনা হল না ওটা নিষ্ফল হয়ে গেল সেই সব কথাগুলো শাস্ত্রে এক জায়গায় করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধকে বুঝাচ্ছেন গীতার মধ্যেও বুঝানো হয়েছে কথাটা আবার ভাগবতের মধ্যেও এসে গেছে ওই বিচার না সাধারণ সীমান যোগ না সাংখ্যান ধর্ম উৎসব না সাক্ষায় তপস্যাগ যথা ভক্তির মমর্জিতা আমার প্রতি এবং ইচ্ছা ভক্তি আমাকে যেমন অভিভূত করে কৃষ্ণ বলছেন উত্তরকে কর্মজ্ঞান যোগাদি প্রচেষ্টা আমাকে বসীভূত করতে পারে না যখন তারা আমার ভক্তিকে বাদ দেওয়ার চেষ্টা করছে জিনিসটা বুঝা তাহলে কর্মজ্ঞান যোগাদি প্রচেষ্টা সফল কখন হবে ভক্তিকে যখন নিয়ে চলবো তখন এই ভক্তি বৃষ্টিকে কি বলছেন একের পর শূন্য দশ দশের পর শূন্য একশো একশোর পর শূন্য হাজার এই বাজিকে এক রেখে দিয়ে যতগুলো শূন্য বসিয়ে যাচ্ছি প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ করে বাজিকে একটাকে পুষে দেওয়া হোক অমিত করা হোক দশটা শূন্য যদি পড়ে থাকে তার কোনো মূল্যায়ন আছে কি তাই তার কোনো মূল্যায়ন বাকিকে যে এক আছে এই এক হলেন এবং এবার দ্বিতীয় এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তাকে যখন নিয়ে চলছি আমরা আমার জীবন পথে, তখন আমার সবটার মূল্যায়ন এই কর্মজ্ঞান যেবাদী যত প্রচেষ্টা সব প্রচেষ্টা বিফল হয়ে যায় যদি আমরা ভক্তি বৃষ্টিকে সঙ্গে নিয়ে না চলতে পারি। সত্যি উদাহরণ দিয়ে জানো কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান। আমরা সংসারে থাকবো, সংসারের সব কিছু কর্তব্য পালন করব, কিন্তু সব কর্তব্যের ভিতরে শ্রেষ্ঠ কর্তব্য কি যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা অনেকে অনেক রকম উত্তর দেবেন, কিন্তু শাস্ত্র সেটা উত্তর হয়তো শুনলেন না। শাস্ত্র কি বললেন, কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইন নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষতম হইন। কৃষ্ণ ভজন করবার জন্য আমরা এই সংসারে এসেছি, সেটা বর্তমানে ঘুরে বসে আছে। আপনারা প্রথমে একটা কীর্তন শুনেছেন, ভুলিয়া তোমার সংসারে আসিয়া সে নানা বিধা, ভগবানকে ভুলে আমরা এই সংসারে এসে সব কাজ উল্টো পাল্টাগুলো করছি। যে কাজ আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, সেই ডিউটিটাকে আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলে মেনে নিতে পারছি না, এইটাই প্রথম ভুল হয়েছে। সেইটাই মনে করিয়ে দিচ্ছেন, এইটাই আমাদের মুখ্য তাৎপর্য উদ্দেশ্য, এইটাই আমাদের মুখ্য তাৎপর্য উদ্দেশ্য, প্রধান কর্তব্য কৃষ্ণ ভজিবার তার সংসারে আইন। এখন সেই কৃষ্ণবিষ্ণুকে বাদ দিয়েই তো আমরা চলছি। যদি কোনো কাছে জিজ্ঞাসা করা হয় আপনি একটু ভগবানের নাম কম করুন না, বয়স তো হয়ে গেল, সময় তো হয়ে গেছে আপনার, তখন সেই ব্যক্তি বলছেন সময় নাই, সময় নাই, সময় কে দেবে আমাদের, সময় যদি আমি নিজে না বের করি আমার ডেলি রুটিন লাইফ থেকে আমাকে সময় কে দেবে, সময় তো আমাকেই বের করতে হবে, আমাকে সময় কেউ অ্যালাপ করে না সে সংসারে। ঈশ্বরের সাধন ভজনের যে সময় সেটুকু আমাকে বের করতে হবে, এবং সেইটুকু সময় তার জন্য দিতে হবে। আজই কথা হচ্ছিল একজনের সঙ্গে, আমি যুক্তি দিয়ে বললাম যে আমরা আট ঘন্টা অফিসে খাটি, প্রভাব ডিউটি করে না হয় 12 ঘন্টাই করলাম, না হয় 16 ঘন্টাই করলাম, তাহলে তো 8 ঘন্টা বাকি থাকছে। এর ভিতরে কিছুটা বিশ্রামের সময় থাকলো, এসে কিছু সময় তো বের করতেই হবে, 1 ঘন্টাই হোক 2 ঘন্টাই হোক সেই সময়টাই আলোচ করতে হবে। ঈশ্বরের সাধন ভজনে আচার্য শঙ্করপাদের মহামুদ্গর আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কা কব কান্তা কষ্টে পুত্র সংসার ওয়ম অতীব বিচিত্র কচ্চঙ্গা পূত আয়াত সত্যং চিন্তয়ত বিজন ভ্রাত। হে তুমি কোথায় ছিলে, কি করিতে, হেথা এলে, এই সংসারে কেন এলে, তুমি কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, প্রশ্ন তত্ত্ব জিজ্ঞাসা, এসব নিয়ে চিন্তা ভাবনা করবার দরকার আছে। শুধু এলাম সে থেকে করে চলে গেলাম এতে কোনো বাহাদুরি নয়, পজিটিভ সাইডে কিছু কাজ করার দরকার আছে। পজিটিভ সাইড সংসারে যা কিছু আমরা করছি ভগবানকে বাদ দিয়ে সবগুলোই নেগেটিভ সাইড, আর তাকে নিয়ে যতটুকু করব সেটুকু পজিটিভ সাইড। সেই কথাই বলা হচ্ছে, বলা হচ্ছে অনেক সময় আমাদের কিছু জমার ঘর দরকার, পরপারের কিছু করি দরকার, সম্বল কিছু দরকার, তা পারের করি জোয়ার করতে গেলে তো পজিটিভ সাইডের সঞ্চয় দরকার, ফিক্সড ডিপোজিট এ সংসারের না, স্পিরিচুয়াল সাইডের ফিক্সড ডিপোজিট প্রয়োজন আছে। সাধন ভোজন না করলে কি করে সেই জমার ঘরে আসবে বলুন? সারা জীবন ভোর যদি বিষয়ে 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 নিয়ে যদি তাতে ব্যস্ত থাকলাম, যদি তাতে ব্যস্ত থাকলাম, ওই করতে করতে তো অন্তিম সময় এসে গেল, তখন কি করবো? উত্তরটা কি দেবো তখন? সাধনার ক্ষেত্রে ভগবানের যারা একান্ত ভক্ত, ভগবানের প্রতি একান্ত ভাবে আশ্রয় গ্রহণ করেছেন যারা, সেই রকম ভক্তকে দিয়ে ভগবান শিক্ষা দিচ্ছেন, সাবধান, যেন শেষ সময়টা তোমার ভালোভাবে কাটে। ভরত মহারাজ, যার নামানুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ, তার আগের নাম ছিল কি? এই দেশের নাম অজনাভবর্ষ। ভরত মহারাজের নামানুসারে ঋষভ দেবের জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ, তার নামানুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তিনি প্রচেষ্টা করছেন। একটা মৃগ শিশুর পাল্লায় পড়েছিলেন, শেষকালে আপনাদের সেই ইতিহাস জানা আছে। মরবার সময় তিনি সাধন ভোজন বাদ দিয়ে ভগবানের চিন্তা ভাবনাটা ভুলে গেছেন। সে সময় ওই মৃগ শিশুর চিন্তা করছেন। মৃগ শিশুর চিন্তা করতে করতে মহারাজ ভরতের মৃত্যু হল। গতিটা কি হয়েছে জানা আছে আপনাদের সকলেরই? মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন। ব্যাপার কি? একজন রাজা, ধার্মিক রাজা, তিনি তপস্যা করছিলেন, ভগবান ভক্ত, ওই ওকে দিয়েই ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো আমাকে ভুললে কি হয়। সব সময় সেই ভগবানকে স্মৃতিপথে রাখার কথা রয়েছে শাস্ত্রে, কখনো সেই ভগবানকে ভুলবে না। তিনি যেন সাময়িক ভাবে ভুলে গেছে মহারাজ ভরত, তিনি মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন। স্মরণ ভাবম তজৎসন্তিকলৈবরম তম তমেবৈতি করন্তি সদা তদ্ভাবভাবিত। মানুষ মরিবার সময় যদি চিন্তা নিয়ে মরে, সেই মৃগরে জন্মগ্রহণ করে। সেই মৃগ শিশু চিন্তা করতে করতে বলেছেন মৃগরে জন্মগ্রহণ করলেন। তাহলে যার শেষ ভালো তার সব ভালো, অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল। তাহলে যার শেষ ভালো তাহলে ঈশ্বরের চিন্তা ভাবনা প্রয়োজন আছে। ভগবানের ভান্ডারণ যদি থাকে শেষের দিকে, তাহলে সদগতি হবে। অন্তকালে জমাদেব স্মরণত্ব আকালে বলা যে প্রজাতি তদন্ত প্রজাতি পরমাণুতি পরাজিতি লাভ করা যাবে কিভাবে? ভগবত চিন্তা করলে তো ভগবত চিন্তা প্রয়োজন আছে। তো জীবনে তো সাধনা দরকার আছে, তাহলে প্র্যাকটিস তো দরকার আছে, অভ্যাসযোগ তো দরকার আছে, তা নাহলে কি করে হবে? সেইটাই শিক্ষা দিচ্ছে। কিন্তু জড় ভরত, তিনি তো আমাদের মতো হতভাগা ছিলেন না, সাধন ভজনের প্রচুর দরকার ছিল। যদিও ভগবান তাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি তিনজনই ভগবানকে লাভ করলেন। লক্ষ লক্ষ জন্ম চলে যাচ্ছে, তথাপি কোনো গ্যারেন্টি থাকছি না, তিনি তো তিন জন্মে পেয়েছেন। প্রথম জন্ম ক্ষত্রিয় রাজজন্ম, দ্বিতীয় মৃগ জন্ম, তৃতীয় ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু তিনি জড় ভরত হয়ে গেছেন। আমি কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে কথা বলবো না, কালা বোবা সেজে থাকবো, কারোর সঙ্গে মিশলেন না তিনি। কারণ তার চিন্তিত বিষয় নিয়ে, সাধন ভোজন নিয়ে তিনি চলে গেলেন। এই উদাহরণটা সবগুলো রাখা আছে। কেউ একজনে সাধনার দ্বারাই ভগবানকে সাধনে মিশলেন না তিনি। কারণ তার চিন্তিত বিষয় নিয়ে, সাধন ভোজন নিয়ে তিনি চলে গেলেন। এই উদাহরণটা সবগুলো রাখা আছে। কেউ একজনে সাধনার দ্বারাই ভগবানকে পেতে পারে, কিন্তু প্রচেষ্টা তো সেরকম থাকা থাকা দরকার আছে, তাহলে হচ্ছে না। তা আমরা চেষ্টা যেন না থাকে, শাস্ত্র সেইটাই বুঝাচ্ছে না আমাদের। আমরা সবসময়
চেষ্টা বিশ্ব হয়ে যদি চেষ্টা করি তাহলে ফলাফল নিশ্চয়ই যায়। এবং তার ভিতরে আন্তরিকতা হলো একটা জিনিস আছে, সেটাও প্রয়োজন আছে আমাদের সাধন ভজন ক্ষেত্রে। আমি ভালো জানব, শিখব, বুঝব এই প্রতিজ্ঞা যদি থাকে, ভগবান অন্তর্জামী সূত্রে নিশ্চয়ই আমাকে জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, ফের উৎসঙ্গ দিয়ে দেবেন। অনেকে বলছেন সাধু কোথায় পাব, সাধুকে কি করে চিনব, সব ব্যবস্থা সেই ভগবানই করেন অন্তর্জামী সূত্রে, একথা শাস্ত্রে তারস্বরে বলা আছে। কিন্তু আমার চেষ্টা কত তিনি দেখবেন। বাচ্চা শিশু যদি ঘুমিয়ে আসে তাকে মা বাবার কোলে নিতে যাচ্ছেন না, কিন্তু যখন সে প্রণাম করে হাত পাত করে তখন মা দিয়ে তাকে কোলে তুলছে। সেই প্রেমময় ভগবান ওই রূপ, ভক্তের দুঃখ কষ্ট ব্যথা মানা দেবে না ভগবান উপলব্ধি করছেন অন্তর্জামী সূত্রে। মা বাবার কোলে নিতে যাচ্ছেন না, কিন্তু যখন সে প্রণাম করে হাত পাত করে তখন মা দিয়ে তাকে কোলে তুলছে। সেই প্রেমময় ভগবান ওই রূপ, ভক্তের দুঃখ কষ্ট ব্যথা মানা দেবে না ভগবান উপলব্ধি করছেন অন্তর্জামী সূত্রে। সেটাকে পেতে চায় এটা যদি বোঝেন ভগবান, তিনি হাত বাড়িয়ে আছেন, সে কথা বলা আছে শাস্ত্রে, বুঝেন আছে। আমরা তো পরীক্ষা দিতে চাচ্ছি না, আমরা বর্তমানে পরীক্ষার্থী হয়েও পরীক্ষায় বসতে চাই না, পরীক্ষা দিতে চাই না। যারা পরীক্ষা গ্রহণকারী তাদেরই পরীক্ষা নিতে চাচ্ছি বর্তমান। ভগবান তিনি আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষক তারই পরীক্ষা নিতে চাচ্ছি আমরা। পরীক্ষার্থী হয়ে কি হবে, আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারছি না। তো ভগবান সংসিদ্ধ বস্তু, পরমপাচ্য বস্তু, কিন্তু আমরা ভগবানকে খাজিয়ে নিতে চাচ্ছি, তারই যেন পড়া নিতে চাচ্ছি। তুমি পড়া দাও আমাদের কাছে, অদ্ভুত কথা। ভালো চাষাবাদ হয়েছে তখন অহংকার করি আমি, চাষাবাদ আমি করেছি, অনেক পরিশ্রম করেছি, বহু সার প্রয়োগ করেছি, বহু জনমজুর লাগিয়েছি, তবে এই ভালো চাষ হয়েছে। আর বলদটুকু অসুস্থ হয়ে পড়েছে কাজ করে করে, বলদটুকু মারাই গেল, সেই আমি তখন বলি হে ভগবান তুমি এত মিথ্যু আমার এই বলদটুকুকে মেরে ফেললে, বাহ কি সুন্দর দিকে। ভালো চাষ যখন হয়েছে তখন আমি করেছি, সকলকে বলছি, আর বলদটুকু যখন মরে গেছে তখন সেই আমি বলছি ভগবান তুমি আমার বলদটুকুকে মেরে ফেললে। মানুষ কেমন সুবিধাবাদী বলুন তো, আমরা তো আজ এই রূপ সুবিধাবাদী হয়ে আমাদের কোনো দোষ নেই, সব দোষ যত দোষ মন্দ হোক সব ভগবানের দোষ, এ বললে তো হবে না। যদি আমাদের নিষ্ঠা থাকে, যদি আমাদের আন্তরিকতা থাকে, তাহলে আমাদের পক্ষে কিছু ব্যবস্থা সেইটাই গীতা ভগবত শাস্ত্র সব দিয়েছে। আমি সামান্য আলোচনা করে রাখি, আজকে গৃহস্থ গৃহস্থ রূপে সংখ্যা এখানে করি। আমরা সবসময় একটা জিনিস বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, কথাটা হল ভগবান আমাদের পরে বেশি দায়িত্ব দিয়েছেন, তাই আমরা সকলের উপরে, আমরা সকলের উপরে মানে গারস্থ ধর্ম সকলের উপরে, এ অনেকে বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি, কিন্তু ছাত্র কি বলছেন সেটাই হল আলোচ্য বিষয়। আমি এইরকম একটা অধ্যায় ধরছি যার ভিতরে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসীদের যে ধর্ম, তাদের কৃত্য কর্তব্য এ সমস্ত নির্ণীত হয়েছে, সেই রকমই একটা অধ্যায় আলোচনা করতে যায়। নিরপেক্ষভাবে ছাত্র যে কথা বলেছেন সেখানে কার কতটুকু বাহাদুরি এবং কার কতটুকু বাহাদুরি কম সেটা আলোচনা করা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা পরে দেবো, একটা প্রশ্ন এসেছে আমি ভগৎ পাঠ করি আধ ঘন্টা তারপর উত্তর দিয়ে দিচ্ছি। একাদশ স্কন্ধ সপ্তদশ অধ্যায়, প্রথমে ব্রহ্মচারী ধর্ম সম্বন্ধে এখানে আলোচনা করছেন, তারপরেই গার্হস্থ্য ধর্ম আলোচনা করছেন। শাস্ত্রে বহু কথা রয়েছে, সর্বাঙ্গ সুন্দর আলোচনা আছে, সময় সাপেক্ষ ব্যাপার, শুধু শ্লোকগুলো পড়ে গেলাম আর একটু অনুবাদ পড়ে গেলাম সে কোনো কিছু জিনিস প্রকাশিত হবে। যদি বিস্তৃত ভাবে আলোচনা করতে হয় সময় লাগবে, ভাবে আলোচনা করতে হয় সময় লাগবে। আমরা দুদিন ধরে ঠিক এসব জিনিসগুলো সুন্দরভাবে আলোচনা করব। ঘটনা পরম্পরা হচ্ছে ভগবান এই জগতে কৃষ্ণ স্বরূপের আবির্ভূত হয়েছে, তিনি এসে উভার হরণ করেছেন, ভক্তগণকে রক্ষা করেছেন, সনাতন ধর্ম স্থাপন করেছেন, এইগুলো বিচার মধ্যে তিনি বলেছেন, ভাগবতের মধ্যে বলা আছে তিনি কেন আছেন, তিনি এই জগতে বারে বারে কেন আবির্ভূত হন, তার কারণ তিনি নিজেই দেখিয়েছেন গীতার মধ্যে, যদা যদা এই ধর্মেশ্বর জ্ঞানী ভগতি ভারত অভ্যুত্থানা ধর্মেশ্বর তদাত্মান সৃজন্ম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে কথাগুলো বলেছেন। সেই ভগবান এই তিনটে কাজই সমাপ্ত করেছেন, তিনি চলে যেতে চাচ্ছেন তার নিজালয়ে বৈকুণ্ঠ ধামে, প্রস্তুত হঠাৎ শুনতে পেলেন তার প্রিয় কথা বুদ্ধ যে ভগবান আমাকে নিয়ে যাচ্ছেন না সঙ্গে, ভগবান উদ্ধবকে বাদ দিয়েই যাচ্ছেন উদ্ধব জানতে পেরেছে। ভগবানের যাওয়ার সব প্রস্তুতি পর্ব সরছে, রথ মানে বন্যা একরকম ধরুন না ঠাকুর এলাম যখন তখন তো একসঙ্গে এসেছি তুমি আমাকে নিয়ে এসেছ, আর যাওয়ার সময় তুমি আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন, এই বলে কানতে কানতে আরম্ভ করলেন। এলাম যখন তখন তো একসঙ্গে এসেছি তুমি আমাকে নিয়ে এসেছ, আর যাওয়ার সময় তুমি আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন, এই বলে কানতে কানতে আরম্ভ করলেন। আমি তোমার বিরহ সহ্য করতে পারব না, আমি কি করে থাকবো তোমার ছাড়া। কৃষ্ণ তখন বললেন দেখো আমার যে কর্তব্য ছিল সে কর্তব্য আমি সম্পাদন করি, তোমার কর্তব্য এখন আরম্ভ হয়, সেই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমার কি কর্তব্য, যে কথা যে সনাতন ধর্মতত্ত্ব আমি লোককে বুঝিয়ে গেছি এইটাই তাদের বুঝাতে হবে আবার ভালো হবে, সেই সনাতন ধর্মতত্ত্ব তোমাকে ব্যাখ্যা করতে হবে প্রচার করতে হবে, এই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমি কখন যাব জিজ্ঞাসা করছেন উদ্ধব, ভগবান বললেন তুমি বুঝতে পারবে তোমার যখন সময় হবে তখন তুমি চলে যাবে আমার কাছে। ব্রহ্মার সভায় সব ভুলে গেছে দুনিয়ার লোক, আমিও ভুলে গেছি, তুমি আবার এর বলো। উদ্ধবের অনুরোধ ক্রমে ভগবান আবার সেই সনাতন ধর্মতত্ত্ব বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সমস্ত সনাতন ধর্মতত্ত্ব সব বলতে লাগলেন, উদ্ধবকে উপদেশ করলেন। এই প্রসঙ্গকে বলে উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ, সন্দেশ খেতে খুব মিষ্টি না, খুব স্বাদিষ্ট।
তা ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে এবং ভক্তের সঙ্গে, উদ্ধবের সঙ্গে যে কথোপকথন হয়েছে, যে প্রসঙ্গ, একেবারে উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেহ,
সেই প্রসঙ্গ আছে।